বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 25 জুলাই, 10 শ্রাবণ এবং ফার্সি 3 মোরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো 2টি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইউরোপ সফরকালে সৌদি আরবের বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে কলকাতায় বিশিষ্ট জনদের প্রতিবাদ মিছিল সম্পর্কে একটি প্রতিবেদন। এরপর থাকবে শোকাবহ মহরম উপলক্ষে নিয়মিত পরিবেশনা ইমাম হুসাইন আলাইহিসালামের চিরঞ্জীব মহাবিপ্লব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে তুরস্কে মোসাদ ও ইহুদিবাদী ইসরায়েলের তৎপরতা সম্পর্কে একটি বিশেষ আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরান সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির বিরুদ্ধে আবারও মার্কিন নিষেধাজ্ঞা, তেহরান বলল এটাই সাম্রাজ্যবাদের আসল চরিত্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের সম্ভাব্য তাইওয়ান সফরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, চীনা সেনারা বসে থাকবে না। বাংলাদেশের বিএনপি মহাসচিব বলেছেন সরকারের বিরুদ্ধে হরতাল কর্মসূচি ঘোষণার আগে রাজপথ দখল করতে হবে। এবং ভারতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে 3 বছরে প্রায় 5,000 ব্যক্তি গ্রেপ্তার, বেশিরভাগই উত্তরপ্রদেশের। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরান সংশ্লিষ্ট বিদেশি কোম্পানিগুলোর বিরুদ্ধে নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানিয়ানি আজ সকালে এক বিবৃতিতে বলেছেন নিষেধাজ্ঞা আরোপের যে আসক্তি হোয়াইট হাউসকে পেয়ে বসেছে তা সাম্রাজ্যবাদী আমেরিকার আসল চরিত্র এবং ওয়াশিংটনের ক্ষমতার পালাবদল হওয়া সত্ত্বেও আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের নীতিতে পরিবর্তন আসছে না। ইরানের সঙ্গে বাণিজ্য করার অভিযোগে 6টি বিদেশি কোম্পানি ও একটি তেল ট্যাঙ্কারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। মার্কিন অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র দপ্তর গতকাল আলাদা আলাদা বিবৃতিতে যে 6টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেয় সেগুলোর 4টি হংকং ভিত্তিক, 1টির অবস্থান সিঙ্গাপুরে এবং অপরটি সংযুক্ত আরব আমিরাতের। এছাড়া পানামার পতাকাবাহী গ্লোরি হারভেস্ট নামের একটি তেল ট্যাঙ্কারকে এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত করা হয়েছে। পূর্ব এশিয়ার দেশগুলোতে ইরানের তেল বিক্রি করে
তেহরানকে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জনে সহযোগিতা করার অভিযোগে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ সম্পর্কে আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে মূলত তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছেন। অথচ বাইডেন নিজেই এর আগে বলে এসেছিলেন যে ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, দখলদার ইসরায়েল কেবল শক্তি ও প্রতিরোধের ভাষা বুঝতে পারে। তিনি আজ মঙ্গলবার তেহরানে ইসলামী মানবাধিকার ও মানবীয় মর্যাদা দিবসের এক অনুষ্ঠানে একথা বলেন। আমির আবদুল্লাহিয়ান আরও বলেন, দুঃখজনকভাবে পশ্চিমারা নিজেদের কৃত্রিম মূল্যবোধ অন্য দেশগুলোর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা মানবাধিকারের স্লোগান দিচ্ছে, কিন্তু খোদ আমেরিকা ও ইউরোপের দেশগুলো মানবাধিকারের ন্যূনতম নীতিমালাও মেনে চলছে না। আবদুল্লাহিয়ান আরও বলেছেন, 2003 থেকে 2011 সাল পর্যন্ত ইরাকে 1,75,000 মার্কিন সেনা মোতায়েন রেখেছিল মার্কিন সরকার। এছাড়া ইরাকের তেল সমৃদ্ধ এলাকাগুলো ব্রিটিশরা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। সাম্প্রতিক দুই দশকে আমেরিকা সহ কয়েকটি পশ্চিমা দেশ সন্ত্রাসীদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অস্ত্রের ব্যবসা জমজমাট করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নানা অভিজ্ঞতায় এটা প্রমাণিত, বর্ণবাদী ইসরায়েল শক্তি ও প্রতিরোধের ভাষা বুঝতে পারে না। এরপরও ইরান ফিলিস্তিন ইস্যুতে সেখানকার প্রকৃত বাসিন্দা অর্থাৎ মুসলমান, খ্রিস্টান ও ইহুদিবাদের অংশগ্রহণে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এক সাক্ষাৎকারে বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল ভিয়েনা আলোচনায় জড়িত পক্ষগুলোর দৃষ্টিভঙ্গি সমন্বয় করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছেন। ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ওই আলোচনার মধ্যস্থতাকারী হিসেবে তিনি প্রস্তাবটি সবগুলো দেশকে দিয়েছেন এবং অন্যান্য দেশের সঙ্গে ইরানও এটি পর্যালোচনা করে দেখছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এমন সময় একথা জানালেন যখন আমেরিকার পক্ষ থেকে প্রয়োজনীয় ছাড় না দেওয়ার কারণে ভিয়েনা আলোচনা গত চার মাস ধরে বন্ধ রয়েছে এবং এর সংলাপ অনেকটা মুখ থুবড়ে পড়েছে। তবে জোসেফ বোরেল এক বছরেরও বেশি সময় ধরে চলা ওই আলোচনা থেকে একটি ফল বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চীন আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি ফেলোসি তাইওয়ান সফর করেন তাহলে চীনা সামরিক বাহিনী অলস বসে থাকবে না। ন্যান্সি ফেলোসির তাইওয়ানের সম্ভাব্য সফর নিয়ে আমেরিকা এবং চীনের মধ্যে যখন প্রচণ্ড উত্তেজনা চলছে এবং ফেলোসি যখন এশিয়া সফর করছেন, তখন চীনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি উচ্চারণ করা হল। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং গতকাল নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেহেতু ন্যান্সি মার্কিন সরকারের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা, সে কারণে তার সফর স্বশাসিত তাইওয়ান দ্বীপের উপর খারাপ প্রভাব ফেলবে। এশিয়া সফরের অংশ হিসেবে পেলোসি সোমবার সিঙ্গাপুরে পৌঁছেছেন। এছাড়া তিনি জাপান, দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়া সফর করবেন বলে কথা রয়েছে। পাশাপাশি চীনের তাইওয়ান দ্বীপেও তিনি যেতে পারেন বলে জল্পনা ছড়িয়ে পড়েছে। ন্যান্সির তাইওয়ান সফরের ব্যাপারে চীন বারবার আমেরিকাকে হুঁশিয়ারি করে আসছে। এক চীন নীতির আলোকে বিশ্বের প্রায় সব দেশ তাইওয়ানকে চীনের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 9 জনের বিরুদ্ধে দায়েরকৃত ন্যায়িক দুর্নীতি মামলায় শুনানি 29 সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছেন ঢাকার একটি আদালত। এদিকে হরতাল কর্মসূচি ঘোষণার আগে নেতাকর্মীদের রাজপথ দখলের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 9 জনের বিরুদ্ধে দায়েরকৃত ন্যায়িক দুর্নীতি মামলার শুনানি 29 সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেছে ঢাকার একটি আদালত। খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানিয়েছেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় শুনানির মুলতবি চেয়ে তাদের পক্ষ থেকে আবেদন করার পর ঢাকার বিশেষ জজ আদালত 9-এর বিচারক শেখ হাফিজুর রহমান এই আদেশ দেন। উল্লেখ্য, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকার আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে 2007 সালের 9ই ডিসেম্বর তেজগাঁ থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার তদন্তের পর 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এ মামলার অন্য আসামিদের মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমেদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী কে এম মোশাররফ হোসেন মারা গেছেন, আর 3 জন আসামিকে পলাতক দেখানো হয়েছে। এদিকে হরতাল কর্মসূচি ঘোষণার আগে নেতাকর্মীদের রাজপথ দখলের নির্দেশ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম নিহত হবার প্রতিবাদে আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা হরতাল অসহযোগ আন্দোলনের কর্মসূচি দাবি করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগে রাজপথ দখল করতে হবে, হরতালের আগে রাস্তা দখল করতে হবে, অবৈধ দখলদার সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে, জনগণের সরকার গঠন করতে হবে। মির্জা ফখরুল বলেন, এই সরকারের হাতে হেরিকেন দেওয়ার সময় এসে গেছে, শ্রীলঙ্কার রাজাপাকসে পালিয়ে গেছে, পৃথিবীর সব স্বৈরাচারীদের এমন পরিণতি হয়, স্বৈরাচার পালানোর চেষ্টা করে কিন্তু জনগণ পালাতে দেয় না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দায়ে 3 বছরে প্রায় 5,000 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই উত্তরপ্রদেশের। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের কেন্দ্রীয় সরকার আজ সংসদে বলেছে 2018 থেকে 2020 সাল পর্যন্ত 3 বছরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য 4,794 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বেশিরভাগই উত্তরপ্রদেশের। আজ মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং ধর্ম, জাতি ও জন্মস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতাকে উৎসাহিত করার অভিযোগে 2018 সাল থেকে 2020 সালের মধ্যে মোট 4,794 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে 2018 সালে 1,716 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, যার মধ্যে এই 3 বছরে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলের মধ্যে উত্তরপ্রদেশে 628 জনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে উত্তরপ্রদেশ শীর্ষে রয়েছে। এছাড়া তামিলনাড়ুতে 613 জন, কেরালায় 552, অন্ধ্রপ্রদেশে 387 জন গ্রেপ্তার হয়েছে। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের এমপি মিমি চক্রবর্তীর একটি প্রশ্নের লিখিত উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের শেয়ার করা বিবরণের প্রকাশ 2019 সালে 1,315 এবং 2020 সালে 1,763 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার সংসদে বলেছে উত্তর পূর্ব রাজ্যগুলোতে এ ধরনের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা খুব কম, যদিও অসমে 351 জনকে এবং মণিপুরে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তেলেঙ্গানা, গুজরাট এবং রাজস্থানের মতো অন্য রাজ্যেও প্রচুর সংখ্যক ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। অন্যদিকে গোয়া সেই রাজ্যগুলোর মধ্যে একটি, যেখানে 2018 এবং 2020 সালের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টির ভিত্তিতে মাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই 3 বছরে জম্মু কাশ্মীরে মোট 34 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে দিল্লি থেকেও 31 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো বা NCRB দ্বারা সংকলিত এবং মন্ত্রীর দেওয়া তথ্য অনুসারে লাদাখ, পুদুচেরি, লাক্ষাদ্বীপ এবং চণ্ডীগড় কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চল থেকে একটিও গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn। বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানে মার্কিন বিমান হামলায় আল কায়দা নেটওয়ার্কের প্রধান আয়মান আল আজহারি নিহত হয়েছেন বলে মার্কিন বার্তা সংস্থাগুলো খবর দিয়েছে। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি এবং মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, আফগানিস্তানের রাজধানী কাবুলে চালানো এক ড্রোন হামলায় জাওয়াহিরি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন আল আল কায়েদার মতো নেটওয়ার্কের অস্তিত্ব এবং বিন লাদেন ও আয়মান আল আজহারিদের মতো চরিত্র মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থে সৃষ্টি করা হয় এবং প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পর তারাই এসব চরিত্রকে ধ্বংস করে ফেলে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা দাবি করেছেন, রোববার মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আল কায়েদার একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সন্ত্রাস বিরোধী একটি সফল অভিযান পরিচালনা করেছে এবং এতে আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছেন। এতে কোনো বেসামরিক ব্যক্তি নিহত হননি বলে ওই কর্মকর্তা দাবি করেন। এদিকে হোয়াইট হাউসের এই ঘোষণার এক ঘণ্টা আগে তালেবান সরকার জাওয়াহিরির নিহতের খবরের সত্যতা নিশ্চিত বলেছে যে কাবুলে পাইলটবিহীন বিমান বা ড্রোন হামলা চালানো হয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, রোববার কাবুলের শেরপুর এলাকার একটি বাড়িতে ড্রোন হামলা হয়। তিনি বলেন, যে কারণে এই হামলা চালানো হয়ে থাক না কেন, তা আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তির লঙ্ঘন এবং কাবুলে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর বিশ্ববাসী প্রথম ব্যাপকভাবে জানতে পারে যে আল কায়েদা নামের একটি সন্ত্রাসী নেটওয়ার্কের অস্তিত্ব আছে এবং তার প্রধান বিন লাদেন। এরপর 2011 সালে বিশ্ববাসী আবারও জানতে পারে পাকিস্তানে মার্কিন অভিযানে আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হয়েছেন, কিন্তু এই অভিযানের কোন বিশ্বাসযোগ্য ছবি বা ভিডিও প্রকাশ করেনি আমেরিকা। ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর 2011 সালের 16 জুন আয়মান আল জাওয়াহিরিকে আল কায়েদার নতুন নেতা হিসেবে ঘোষণা দেওয়া হয়। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে, আর এই মুহূর্তে সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলে ড্রোন হামলায় আল কায়েদা নেটওয়ার্কের প্রধান আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছে। তবে জাওয়াহিরিকে হত্যা খবর নিয়ে নানান প্রশ্ন উঠছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের ড্রোন হামলায় আল কায়েদা নেটওয়ার্কের প্রধান আয়মান আল জাওয়াহিরি নিহত হয়েছে। আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির নির্দেশে বিভিন্ন হামলায় বহু মার্কিনী নিহত হওয়ার কথা উল্লেখ করে বাইডেন এক বিবৃতিতে তাকে হত্যার খবর দিয়ে বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হল। পাকিস্তানের একটি শহরে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন মার্কিন হামলায় নিহত হওয়ার পর 2011 সাল থেকে আয়মান আল জাওয়াহিরি আল কায়েদার নেতৃত্ব দিচ্ছিল। 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পেছনে আয়মান আল জাওয়াহিরির হাত ছিল বলে ধারণা করা হয়। ওই হামলায় অন্তত 3000 ব্যক্তি নিহত হয়েছিল। তখন থেকেই মার্কিনেরা জাওয়াহিরিকে গ্রেফতার অথবা হত্যার জন্য চেষ্টা চালিয়ে আসছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট তাকে হত্যার দাবি করলেন। তবে আল কায়েদা নেতা জাওয়াহিরির নিহত হওয়ার খবর নিয়ে সন্দেহ দানা বেঁধে উঠেছে। কেননা আফগানিস্তান ত্যাগ করার পর মার্কিনিরা কিভাবে কাবুলে জাওয়াহিরির গোপন আস্তানা খুঁজে পেল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সন্দেহের প্রথম কারণ হচ্ছে, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তাশখন্দে এই প্রথম তালেবান কর্মকর্তাদের সাথে মার্কিন কর্মকর্তাদের সাক্ষাতের পরই আল কায়েদা নেতা জাওয়াহিরিকে হত্যার খবর দিল যুক্তরাষ্ট্র সরকার। এ কারণে আল কায়েদাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তালেবান কর্তৃপক্ষ ও মার্কিন গোয়েন্দা সংস্থার সহযোগিতার বিষয়ে সন্দেহ জোরদার হয়েছে। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, তাশখন্দ বৈঠকে আমেরিকার বিভিন্ন ব্যাংকে আটকে থাকা আফগানিস্তানের অর্থ ফেরত পাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তাই ধারণা করা হচ্ছে, অর্থ ফেরত পাওয়ার বিনিময়ে তালেবান কর্তৃপক্ষ হয়তো জাওয়াহিরির আত্মগোপনের স্থান সম্পর্কে আমেরিকাকে অবহিত করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জাওয়াহিরির হত্যার খবর দিয়ে অভ্যন্তরীণ ও পররাষ্ট্রক্ষেত্রে বিরাজমান কিছু সমস্যাও হয়তো কমিয়ে আনতে পারবেন। গত ৭০ বছরের ইতিহাসে প্রেসিডেন্ট বাইডেন বর্তমানে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন। এ অবস্থায় আল কায়দা নেতাকে হত্যার দাবি করে প্রেসিডেন্ট বাইডেন জনরোষ কমিয়ে আনা এবং বাইডেন প্রশাসনের ভাবমর্যাদা ফিরিয়ে আনতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
বাংলাদেশে বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণে সরকারের পদক্ষেপের বিরুদ্ধে হারিকেন নিয়ে আন্দোলন করায় বিএনপি নেতাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী জ্বালানির মূল্যবৃদ্ধিতে বাংলাদেশকে ভবিষ্যতের যে কোনো বিপদ থেকে রক্ষায় সরকারের সাশ্রয়ী নীতির বিরুদ্ধে যারা এ ধরনের কাজ করছেন তাদের বিদ্রুপ আচ্ছলে প্রচলিত প্রবাদ হাতে হারিকেন ধরে দেওয়ার প্রতিও ইঙ্গিত করেন প্রধানমন্ত্রী। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকেও রাজধানীতে এক বিক্ষোভ সমাবেশে ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে বলেছেন, এর আগে গতকাল শোকাবহ আগস্টের প্রথম দিনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কৃষক লীগ আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণে শেখ হাসিনা বলেন, আর সাশ্রয়ী হওয়ার অর্থ এই নয় যে এখান থেকে লুটপাট করে খেয়েছি, লুটপাট তো বিএনপি করে গেছে, আমরা সেই লুটপাট বন্ধ করে উন্নতি করেছি, নইলে কিভাবে মাত্র 3 বা 3,500 মেগাওয়াট থেকে আজকে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। ওদিকে দেশব্যাপী বিদ্যুৎ সংকট নিয়ে বিএনপি সহ বিরোধীদের অব্যাহত প্রচারণা এবং আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদ্যুৎ নিয়ে যারা দুর্নীতির প্রশ্ন তোলেন তারাই প্রকৃতপক্ষে দুর্নীতির পৃষ্ঠপোষক। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের জানান, দেশে 40 দিনের তেল মজুদের সক্ষমতা রয়েছে, শেখ হাসিনা সরকার বিদ্যুৎ নিয়ে দুর্নীতি করলে বিদ্যুতের উৎপাদন 25,566 মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হতো না, শিল্পায়নের বিকাশ ঘটত না, অর্থনীতির সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি ঘটত না, বরং শেখ হাসিনা সরকার বিএনপির বেসামাল দুর্নীতি ও লুটপাটের পথ বন্ধ করে দেশের জন্য এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে সক্ষম হয়েছেন, দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুতের আলো। ওবায়দুল কাদের বলেন, 2009 সালের শুরুতে দেশের বিদ্যুৎ গ্রাহক সংখ্যা ছিল 1,08,00,000, 2022 সালে এপ্রিলে এসে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 4,27,00,000। এ সময় সরকারের সাফল্যে বিএনপি ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও উল্লেখ করেন মন্ত্রী। আব্দুরহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শোকাবহ মহরম উপলক্ষে ধারাবাহিক আলোচনা ইমাম হুসাইনের চিরঞ্জীব মহাবিপ্লব।
শোকাবহ মহররম, শ্রোতা ভাই বোনেরা, শোকাবহ মহররম উপলক্ষে ইমাম হুসাইন আলাইহিস সালামের চিরঞ্জীব মহাবিপ্লব শীর্ষক ধারাবাহিক আলোচনার চতুর্থ পর্ব থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী সালাম ও গভীর শোক আর সমবেদনা। ধারাবাহিক এই আলোচনার আজকের পর্ব পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
ইমাম হোসাইনের কারবালা বিপ্লবের ব্যাপারে একটি বিখ্যাত মিথ্যাচার হল, ইমাম হোসাইন আল ইসলাম নিজ অনুসারীদের হাতেই বা আহলে বাইতপন্থী মুসলমান তথা শিয়া মুসলমানদের হাতেই শহীদ হয়েছিলেন। অথচ ব্যাপারটি সম্পূর্ণ অবাস্তব। এটা ছিল যে কুফায় হযরত আলীর রাজনৈতিক সমর্থক ও পরবর্তীকালে ইমাম হাসান ও ইমাম হুসাইনের রাজনৈতিক সমর্থকদের সংখ্যা ছিল বিপুল এবং তাদের অনেকেই প্রয়োজনের সময় এই তিন মহান নেতাকেই সাহায্য করতে ব্যর্থ হয়েছিল। কুফায় নিজ সমর্থকদের সংখ্যা বেশি থাকায় হযরত আলী তাঁর রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তর করেছিলেন। অবশ্য পবিত্র মক্কা ও মদিনাকে যে কোনো যুদ্ধ বিগ্রহ বা অশান্তি থেকে রক্ষা করাও ছিল এ পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য। কিন্তু ইমাম হোসাইন আল ইসলাম তাঁর অনুরাগীদের হাতেই শহীদ হয়েছিলেন, এটি একটি ডাহা মিথ্যাচার। ইমাম হোসাইনের ঘাতকরা তথা ইয়াজিদ বিন মুয়াবিয়া, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ওমর ইবনে সাদ, শিমার আনাস নাখাই, খুলি ইবনে ইয়াজিদ আসবাহি ও মাররা ইবনে মুনকিজ, আমর ইবনে সাবিহ সাইয়াদি, মোহাম্মদ ইবনে আশআস ইবনে কাইস, এরা কি শিয়া মুসলমান ছিল?
আশুরার দিন শহীদ হওয়ার প্রাক্কালে ইমাম হোসাইন আলাইহিসসালাম যখন দেখতে পান যে শত্রুরা তথা ইয়াজিদি সেনারা ইমামের তথা নবী পরিবারের নিরস্ত্র নারীদের তাঁবুর দিকে হামলা চালাতে অগ্রসর হচ্ছে, তখন ইমাম উচ্চস্বরে বলেছিলেন, হে আবু সুফিয়ানের শিয়ারা বা আবু সুফিয়ানের অনুসারীরা, তোমাদের প্রতি আক্ষেপ, তোমাদের যদি কোনো ধর্ম নাও থাকে ও কেয়ামতের বিচারকে যদি ভয় নাও করে থাকো, অন্তত দুনিয়াতে স্বাধীন চেতা মানুষের মতো হও। নিজেদের যদি আরব বলে মনে করো, তাহলে অন্তত আরবদের বৈশিষ্ট্য ও স্বভাবগুলো মেনে চলো। এ অবস্থায় সীমার জবাব দিয়ে বলে, হে ফাতিমার পুত্র, কি বলছো বা কি বলতে চাও? তখন ইমাম হোসাইন আলাইহিসসালাম বলেছিলেন, যুদ্ধ বা সংঘাত আমার তোমাদের সঙ্গে ও আমার সঙ্গেই তোমাদের বিরোধ, কিন্তু নারীরা যুদ্ধরত নয়, তাই যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ তোমার অজ্ঞ ও আগ্রাসী সেনাদেরকে আমার পরিবারের আবাসে হামলা চালানো থেকে বিরত রাখো। এ থেকেও স্পষ্ট, ইমাম হোসাইন আলাইহিসসালাম সেদিন শত্রু সেনাদের ও হামলাকারীদের নিজের শিয়া না বলে তাদেরকে আবু সুফিয়ানের অনুসারী বলে উল্লেখ করেছিলেন, আর এরা অবশ্যই সুন্নি মুসলমানদের দৃষ্টিতে শিয়া মুসলমান বলে পরিচিত নয়।
আজ চৌঠা মহরম, আজ হতে 1383 চন্দ্র বছর আগে 61 হিজরির এ দিনে কুফায় নিযুক্ত ইয়াজিদের নরপিচাস গভর্নর ইবনে জিয়াদ কাজী সুরাইয়হ নামের এক দরবারি আলেম ও প্রধান বিচারপতির কাছ থেকে দেয়া ফতোয়ার ভিত্তিতে হযরত ইমাম হোসাইন আলাইহিসসালামকে হত্যার জন্য জনগণকে উস্কানি দেয়। কুফার মসজিদে ইবনে জিয়াদ ওই ফতোয়া শুনিয়ে একদল মানুষকে ইমামের বিরুদ্ধে উত্তেজিত করে। ইবনে জিয়াদ কুফার মসজিদে সমবেত জনগণকে এই বলে হুমকি দেয় যে তাদেরকে হয় ইমাম হোসাইনের বিরুদ্ধে সেনা সমাবেশ ঘটাতে হবে অথবা মৃত্যুবরণ এদু এর যে কোনো একটি পথ বেছে নিতে হবে। তারা যদি ইমাম হোসাইন আল ইসলামের বিপক্ষে যুদ্ধ করে তবে তাদের পুরস্কার দেয়া হবে বলে জিয়াদ ঘোষণা দেয়। ইবনে জিয়াদের নির্দেশে তৈরি করা কাজী সুরাইয়র ওই ফতোয়ায় বলা হয়েছিল, হযরত ইমাম হোসাইন আল ইসলাম তৎকালীন মুসলিম বিশ্বের তথাকথিত খলিফা ও আমিরুল মোমিনিন ইয়াজিদের আনুগত্য করেননি, তাই তাকে দমন করা তথা তার রক্তপাত ঘটানো মুসলমানদের জন্য ওয়াজিব।
হযরত ইমাম হোসাইন আলাইহিসসালামের নেতৃত্বে কারবালার মহাবিপ্লব খোদাদ্রোহী ও মুনাফিক চরিত্রের অধিকারী উমাইয়া শাসকদের স্বরূপ উন্মোচন করছিল। ইসলামের নামে ধর্মান্ধতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালু করেছিল ইয়াজিদি শাসক গোষ্ঠী। উমাইয়াদের রাজতান্ত্রিক ইসলামে বসেছিল দরবারি আলেমদের মেলা। লাখ লাখ জাল হাদিস প্রচার করে ইসলাম সম্পর্কে ধূম্রজাল ও বিভ্রান্তি জোরদার করা হয়েছিল সে সময়। ইসলামের খাঁটি নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করা ও ভণ্ড প্রকৃতির নেতাদের মাহাত্ম্য প্রচার করা ছিল তাদের স্বভাব।
উমাইয়া রাজশক্তির পক্ষ থেকে ইমাম হুসাইন আল ইসলাম ও তাঁর মহান সঙ্গীদেরকে ইসলামী হুকুমতের বিরুদ্ধে বিদ্রোহী বলে প্রচার করা হয়েছিল। বলা হয় হযরত ইমাম হুসাইনকে হত্যার জন্য উদ্যত সেনাদের মধ্যে কেউ কেউ ছিল নামাজি। তারা বলছিল, তাড়াতাড়ি হুসাইনের মাথা কাটো, নামাজ বা জামাতের নামাজ আদায়ের সময় পার হয়ে যাচ্ছে। এরা একবারও হয়তো চিন্তা করেনি যে রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের একজন মহান সদস্যকে তারা হত্যা করতে এসেছে, আর আহলে বাইতের উপর দরুদ পেশ করা ছাড়া নামাজ আদায় হয় না। উল্লেখ্য, জাহিলি যুগেও আরব মুশরিক ও কাফিররা পবিত্র মহরম মাসে যুদ্ধ বিগ্রহ করত না, কিন্তু উমাইয়া শাসনামলে মুসলমান নামধারী শাসকরা এতটাই হীন ও নীচ হয়ে পড়েছিল যে তারা রাসুলের নাতি ও তাঁর পরিবারকে এই নিষিদ্ধ বা পবিত্র মাসেই নৃশংসভাবে শহীদ করতে কুণ্ঠিত হয়নি।
বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সে যুগের উমাইয়া শাসকদের প্রকৃতি তুলে ধরেছিলেন এভাবে, ওরে বাংলার মুসলিম তোরা কাঁদ, তখ্তের লোভে এসেছে এজিদ কমবখ্তের বেশে, এসেছে সীমার এসেছে কুফার বিশ্বাসঘাতকতা, ত্যাগের ধর্মে এসেছে লোভের প্রবল নির্মমতা, মুসলিমে মুসলিমে আনিয়াছে বিদ্বেষের বিষাদ, কাঁদে আসমান জমিন কাঁদেছে মোহাররামের চাঁদ, একদিকে মাতা ফাতেমার বীর দুলাল হোসেনি চেনা, আর দিকে যত তখ্ত বিলাসী লোভী এজিদের কেনা, এই ধূর্ত ও ভোগীরাই তলোয়ারে বেঁধে কোরআন আলীর সেনারে করেছে সদাই বিব্রত পেরেশান, এই এজিদের সেনাদল শয়তানের প্ররোচনায় হাসানে হোসেনে গালি দিতে যেত মক্কা ও মদিনায়। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের এই আলোচনা এখানেই শেষ করছি,
কথা হবে আবারও পরবর্তী আসরে।
এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ, আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ 2 আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, চালের রুটি খাওয়ার চাল কোথা থেকে আসবে? প্রথম আলো, লেভেল ক্রসিংয়ে কমছে না মৃত্যু, দায় নিতে প্রস্তুত নয় রেল। কালের কণ্ঠ, 3 বছরের মধ্যে বাংলাদেশের ঋণ পরিশোধের পরিমাণ দ্বিগুণ হবে, ফেরতে দায় জনগণের মানবজমিন। সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ বন্ধের রিট যুগান্তর, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। ফখরুল প্রতিদিন। ভারতের শিরোনাম, সিবিআই ইডি প্রধানের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে মহুয়াদের মামলা নিয়ে নোটিশ সুপ্রিম কোর্টের, আনন্দবাজার পত্রিকা। তৃণমূলের 100 জন নেতা নেত্রীর নাম জমা দিয়েছেন শাহী, বৈঠক শেষে জানালেন শুভেন্দু আজকাল, রাগ ছিল জুতো মেরে শান্তি পেয়েছি। ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের উপর হামলা মহিলার, সংবাদ প্রতিদিন। তো শ্রোতাবন্ধুরা, এবারে দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। বিশ্লেষণে রয়েছেন জনাব সিরাজুল ইসলাম। জনাব সিরাজুল ইসলাম, 3 বছরের মধ্যে বাংলাদেশের ঋণ পরিশোধের পরিমাণ দ্বিগুণ হবে, ফেরতের দায় জনগণের, দৈনিক মানবজমিনের এই শিরোনাম সম্পর্কে কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে, বন্ধু দেশের কাছ থেকে, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে ঋণ গ্রহণ করেছে দেশের প্রয়োজনে এবং দেশের উন্নয়নের স্বার্থে, এটি আমরা ধরে নেব এবং সেই সমস্ত ঋণ চুক্তি মতো ফেরত দিতে হবে, এটিও স্বাভাবিক বিষয়। কিন্তু আগামী 3 বছরের মধ্যে বাংলাদেশের ঋণ পরিশোধের পরিমাণ হবে দ্বিগুণ এবং সেটি ফেরত দেওয়ার দায়িত্ব বা দায় জনগণের। এই যে আগামী 3 বছর পর বা 3 বছরের মধ্যে বাংলাদেশের দ্বিগুণ পরিমাণে ঋণ পরিশোধ করতে হবে, এটি নিয়েই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন। আমাদের এত উন্নয়ন, এত বড় বড় মেগা প্রজেক্ট, এত পরিকল্পনা, কিন্তু তার মাঝে অল্পতেই সম্ভবত আমরা ভেঙে পড়েছি। আমরা বিদ্যুতের ব্যাপক লোডশেডিং করছি, অনেক প্রকল্প বাদ দিচ্ছি এবং আমরা আর একটু ভালো থাকার জন্য সরকারের যে বক্তব্য সেটি আপাতত ভালো থাকার জন্য আমরা IMF এর কাছে এবং আরও কিছু জায়গায় লোন চেয়েছি। তো তার মানে হচ্ছে যে আমরা একটা জায়গায় আটকে গেছি। এখন যদি 1000 কোটি টাকা বছরে ঋণ পরিশোধ করতে হয় ধরে নিচ্ছি, তাহলে আগামী 3 বছরের মধ্যে সেটি হবে 2000 কোটি টাকা। তো এখনই তো আমাদের আর্থিক অবস্থা বা অর্থনৈতিক পরিস্থিতি খানিকটা দুর্বল এবং দুর্বল বলেই কিন্তু আমরা নতুন করে লোনের দিকে যাচ্ছি, কিছু প্রকল্প আমরা বাদ দিচ্ছি। তাহলে আগামী 3 বছরের ভিতরে দ্বিগুণ ঋণ যখন পরিশোধ করতে হবে তখন আমরা তা কোথা থেকে করব? যার বক্তব্য কোট করেছে মানবজমিন, তিনি হচ্ছেন একজন ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তিনি বলেছেন যে এই টাকা পরিশোধ করার দায়িত্ব জনগণের। এর মানে হচ্ছে যে যেভাবে হোক টাকা পরিশোধ করতে হবে এবং জনগণের ট্যাক্সের টাকায় সে ঋণ পরিশোধ হবে। কিন্তু প্রফেসর আলী রিয়াজ এখানে যে কথাটি বলেছেন আরো, যে জনগণ পরিশোধ করবে অর্থাৎ জনগণের টাকাই পরিশোধ হবে, কিন্তু জনগণকে জানানো হচ্ছে না কোন খাতে এই টাকা ঋণ এনে খরচ করা হয় এবং কিভাবে ঋণ পরিশোধ করা হচ্ছে, কিছুই জানে না। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা করা হয় না। এই যে গণতান্ত্রিক একটা অবস্থা, এটির প্রতি মূলত ডক্টর আলী রিয়াজ সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
একটি ভুল পদক্ষেপ হলেই পরমাণু যুদ্ধে নিশ্চিহ্ন হবে সব, কথাটি বলেছেন জাতিসংঘ মহাসচিব। তার এই আশঙ্কাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
জি, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যথার্থই বলেছেন। তিনি পরমাণু যুদ্ধের ব্যাপারে এবং সম্ভাব্য বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করে বক্তব্য রেখেছেন। এটি ছিল পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি পর্যালোচনা বিষয়ক সম্মেলন। এটি প্রতি 5 বছর পর পর হয়ে থাকে, জাতিসংঘের উদ্যোগেই হয় এটি। জাতিসংঘ সদর দপ্তরে গতকাল এই প্রোগ্রাম শুরু হয়েছিল, সেখানে তিনি উদ্বোধনী বক্তব্যে এই কথা বলেছেন যে বিশ্ব এখন পরমাণু যুদ্ধের ভয়াবহতা থেকে বা পরমাণু ধ্বংসযজ্ঞের ব্যাপারে মাত্র এক কদম, একেবারেই দ্বার প্রান্তে। বিশ্বের বিভিন্ন দেশের হাতে যে পরমাণু অস্ত্র রয়েছে, আমি সবসময় বলি যে সেই অস্ত্রগুলো কিন্তু এমনি এমনি নেই, সেগুলো ব্যবহার করা হবে বলেই বিশ্বের বিভিন্ন দেশ পরমাণু অস্ত্র হাতে রেখেছে। এবং এই পরমাণু অস্ত্র বিভিন্ন সময় নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে, ধ্বংসের কথা বলা হয়েছে, সেটি সীমিত পর্যায়ে, কিন্তু একেবারে আমার ভাণ্ডারে যা আছে আমি শেষ করে দিলাম, তোমার ভাণ্ডারে যা আছে তুমি শেষ করো, এইরকম কোনো পরিস্থিতি আমেরিকা রাশিয়া থেকে শুরু করে কেউ করেনি। বরং দিন দিন এর ভাণ্ডার বেড়ে চলেছে, বড় হচ্ছে। সেক্ষেত্রে জাতিসংঘের মহাসচিব যে বক্তব্য দিয়েছেন সেটি সঠিক। যদি কিনা ভুলক্রমে ক্ষোভের বশে, প্রতিহিংসার বশে যদি এক দেশ আরেক দেশের উপর হামলা চালায় পরমাণু অস্ত্র দিয়ে, তাহলে এই বিশ্ব একেবারে মুহূর্তের ভিতরে ধ্বংসযজ্ঞে পরিণত হবে এবং তা রক্ষা করার কোনো পথ থাকবে না। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এবং বাস্তবতা হচ্ছে, পরমাণু যুদ্ধ যদি শুরু হয় তাহলে কারোর জয় পরাজয়ের প্রশ্ন থাকবে না, ধ্বংসটাই হবে আসল কথা, ধ্বংসটাই হবে অনিবার্য। ফলে আমাদের এই বিশ্ববাসীকে এখন সবাইকে সচেতন হতে হবে।
শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। তৃণমূলের 100 জন নেতা নেত্রীর নাম জমা দিয়েছেন শাহী, বৈঠক শেষে জানালেন শুভেন্দু আজকাল। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানালেন, তৃণমূলের নেতা নেত্রী সহ 100 জনের নাম জমা দিয়েছেন তিনি। বৈঠক শেষে বিজেপি বিধায়ক জানান, 100-এরও বেশি তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের কালেক্টরের নাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছি, যারা বাংলায় ঘুষের চক্র চালিয়েছে এবং টাকা তুলেছে। শাহী সাক্ষাৎ শেষে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গে 75,000 চাকরির মধ্যে 50-55,000 বিক্রি করা হয়েছে। একা পার্থ অপাযুক্ত নন, প্রচুর কালেক্টর আছে, ব্লক অনুযায়ী কালেক্টর আছে, জেলা অনুযায়ী কালেক্টর আছে। সঙ্গেই জানান, 4 বিধায়কের লেটার প্যাড সহ বিভিন্ন তথ্য প্রমাণ জমা দিয়েছেন তিনি। আজ সকাল থেকেই নজর ছিল শুভেন্দু শাহী সাক্ষাতের দিকে। গতকাল রাতেই দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। অন্যদিকে এই সপ্তাহেই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে গিয়ে তার এক গুচ্ছ বৈঠক রয়েছে বলেই খবর সূত্রের। রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছি, ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়ের উপর হামলা মহিলার। সংবাদ প্রতিদিন। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় এবার হামলার মুখে পার্থ চট্টোপাধ্যায়। ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করে বেরোনোর সময় তাঁকে লক্ষ্য করে চটি ছুঁড়ে মারলেন এক মহিলা, যদিও পার্থবাবুর গায়ে তা লাগেনি বলেই খবর। এমন হাই প্রোফাইল মামলায় আচমকাই এমন ঘটনা ঘিরে শোরগোল হাসপাতাল চত্বরে। অতি দ্রুত প্রাক্তন মন্ত্রীকে সেখান থেকে সরিয়ে গাড়িতে তুলে দেন নিরাপত্তা রক্ষীরা। মহিলার সাফ বক্তব্য, রাগ ছিল, জুতো মেরে শান্তি পেয়েছে। এসএসসি দুর্নীতি মামলায় ইডির আদালতের নির্দেশে পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়কে 48 ঘন্টা পরপর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। মঙ্গলবার ছিল সেই দিন। দুজনকেই নিয়ে যাওয়া হয়েছিল জোকার ইএসআই হাসপাতালে। সেখান থেকে বেরোনোর পথেই জুতো হামলার মুখে পড়লেন পার্থবাবু। তাঁর দিকে তাক করে এক মহিলা জুতো ছুঁড়ে মারেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। প্রান্তিক আয়োজনে এখন রয়েছে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পর্ষা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
আজকের আসরে আমরা শুনব প্রাচীন একটি গল্প। একদিন এক শিকারি তীর ছুঁড়ে মারল শিকারি বাজ পাখিকে লক্ষ্য করে। তীর বিদ্ধ হয়ে ওই বাজ পাখি লুটিয়ে পড়ল মাটির উপর। বাজ পাখিটি যেখানে পড়েছিল তার পাশেই ছিল একটি মুরগি। মুরগি বাজ পাখির চিৎকার শুনে তার কাছে এগিয়ে গেল। তার ভাষায় সে বাজ পাখির প্রতি সহানুভূতি দেখিয়ে বলল, আশা করি তুমি খুব বেশি আঘাত পাওনি, আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি?
মুরগির মনটা খুব পড়ছিল বাজ পাখিটার জন্য, তাই আগ বাড়িয়ে আবারও বলল, আমি তোমার সেবা যত্নের জন্য প্রস্তুত আছি। বাজ পাখি এবার মুখ খুলল, আমাকে কোনো রকম সাহায্য করা যদি তোমার পক্ষে সম্ভব হয়, তারপরও আমি চাই না তুমি আমার জন্য কোনো রকম সাহায্যের হাত বাড়াও, তুমি এখান থেকে সরে যাও, আমরা কোনোদিন পরস্পরের কাছাকাছি আসব না, মানে সন্ধি করব না। মুরগি নাছোড় বান্দা, সে বলল, আমার সঙ্গে এতটা নির্দয় আচরণ করো না, আমি এমন কি অন্যায় করেছি যে তুমি আমার উপর এত বেশি বিরক্ত হয়ে আছো? মিউজিক বিরতির পর শুনব গল্পের ধারাবাহিক বিকাশের কাহিনী। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
মুরগির কথা শুনে বাজ পাখি বলল, তুমি এখান থেকে সরে যাও, আমাদের মাঝে কখনোই ঘনিষ্ঠতা হবে না, তাছাড়া তোমার ব্যবহার আমার কাছে কোনো রকম গুরুত্ব বহন করে না। মুরগি তারপরও পিড়াপিড়ি করল এবং বলল, এতটা নির্দয় আচরণ করছো কেন আমার সঙ্গে? আমি কি করেছি যে তুমি এরকম আচরণ করছো? কেন আমার প্রতি তুমি এরকম রুষ্ট? বাজপাখি বলল, তোমার অপরাধ হলো তুমি অকৃতজ্ঞ এবং বিশ্বস্ততা ও সাহসিকতার মূল্য বোঝো না, তাই এগুলোর গুরুত্ব তোমার কাছে নেই। আমি একটা মহান হৃদয় এবং বীরত্বপূর্ণ প্রাণী, তাই আমি অবিশ্বস্তদের সঙ্গে পরিচিত হতে অপছন্দ করি।
মুরগি এরকম শুনে ভীষণ অবাক হয়ে গেল, বলল, তুমি কেন আমার উপর এরকম অপবাদ আরোপ করছো? কেন আজে বাজে কথা বলছো? আমার মাঝে কি অবিশ্বস্ততা দেখেছো তুমি যে অবিশ্বস্ততার কারণে আমাকে তুমি ঘৃণা করছো? আমি একটা গৃহে পালিত মুরগি আর তুমি হচ্ছ একটা বুনো পাখি, ভদ্র এবং মার্জিত রুচির অধিকারী তো সেই যে কিনা যুক্তি দিয়ে কথা বলে। তুমি কোন যুক্তিতে আমাকে অবিশ্বস্ততার অপবাদ দিচ্ছ? বাজ পাখি এবার বিস্তারিত ব্যাখ্যা সহকারে, যুক্তি সহকারে মুরগির অবিশ্বস্ততার বিবরণ এবং তার কারণ তুলে ধরল। বাজ পাখির সেই ব্যাখ্যা বরং একটু পরেই শুনি আমরা। এই মুহূর্তে একটু মিউজিক বিরতিতে যাওয়া যাক, বিরতির পরও আপনাদের সঙ্গ পাব এবং একসঙ্গে গল্পটা উপভোগ করতে পারব এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। মুরগির অবিশ্বস্ততার কারণ বাজ পাখি এভাবে তুলে ধরল, আমার দৃষ্টিতে তোমার অবিশ্বস্ততার কারণ হলো তোমাকে মানুষেরা অত্যন্ত আদর যত্ন সহকারে লালন পালন করে, তোমাকে দানা পানি দেয় নিয়মিত, খোঁয়ার তৈরি করে তোমাকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেয় যেন কেউ তোমার উপর হামলা চালাতে না পারে, অথচ তুমি তাদের এরকম আন্তরিক দয়ার কৃতজ্ঞতা প্রকাশ করো না, উল্টো তারা যখন তোমাকে ধরতে যায় তুমি তখন দৌড়ে পালাও। এই পালিয়ে গিয়ে লুকিয়ে থাকার মাধ্যমে তুমি যে একটা গৃহপালিত প্রাণী সে পরিচয় না দিয়ে বরং বুনোদের চেয়েও বেশি বন্য প্রমাণ করো। প্রক্ষান্তরে আমরা শিকারী বাজ পাখিরা বুনো হওয়া সত্ত্বেও যেসব মানুষ আমাদের যত্ন করে, খাবার দেয়, লালন পালন করে, তাদের কাছে আমরাও পুরোপুরি বিশ্বস্ত এবং অনুগত থাকি। আমরা মানুষের কাঁধে গিয়ে বসি, তারা যা করতে বলে তাই করি, আমরা কোনোভাবেই তাদের ছেড়ে পালিয়ে যাই না। সুতরাং অবশ্যই আমরা বুনো হলেও তোমার মতো গৃহপালিত প্রাণীর চেয়ে অনেক ভালো।
মুরগি বলল, তুমি তো তোমার কারণ ব্যাখ্যা করলে, এবার আমাকে আমার গল্পটা বলতে দাও। অনেক সময় লোকজন পরস্পরকে মূল্যায়ন করতে ভুল করে, এর কারণ হলো ভেতর বাহির সম্পর্কে না জানা। যার সম্পর্কে অপবাদ আরোপ করা হয় তার সম্পর্কে সত্যটা না জানা, তারা শুধু বাইরের দিকটা দেখেই মূল্যায়ন করে, একপাক্ষিক মূল্যায়ন হয় সেটা। তুমিও আমার ক্ষেত্রে সেই ভুলটাই করছো, তুমি শুধু আমার দৌড়ানোর দৃশ্যটাই দেখেছ কিন্তু আমার অভিযোগ অনুযোগ সম্পর্কে কোনো খবরই নেই তোমার।
তুমি তো খাবারের কারণে মানুষের জন্য শিকার করো, আর আমাকে তারা যে দানা পানি দেয় তার বিনিময়ে আমি তাদের ডিম দেই, এ পর্যন্ত তোমার আমার অবস্থান একই রকম। কিন্তু তোমার তো মুরগির বারবিকিউর অগ্নিদহনের অভিজ্ঞতা নেই, আমার স্বজাতি এবং অন্য অনেক পাখিকে আগুনে কাবাব হতে দেখেছি, সে কারণে মৃত্যুর ভয়ে পালাতে চাই। আমাদের মতো তুমিও যদি কাবাব হতে তাহলে তুমিও পালাতে। বাজ বলল, আমি খুবই দুঃখিত, তোমার জীবনের ওই দুর্বিষহ অভিজ্ঞতার বিষয় জানা ছিল না, আমাকে ক্ষমা করো। আসলে বাইরের দিক থেকে বিচার করা ঠিক না, ভেতরের খবর জানাটা জরুরি। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের গল্প।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা হবে আবারও আগামী আসরে।
এবারে সংক্ষিপ্ত সংবাদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব ভয়াবহ পরমাণু যুদ্ধের একেবারে দ্বার প্রান্তে রয়েছে এবং সামান্য ভুলের কারণে মহাবিপর্যয় নেমে আসতে পারে। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনটিপির দশম আলোচনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে গুতেরেস একথা বলেন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে গতকাল এই সম্মেলন শুরু হয়। করোনা ভাইরাসের মহামারীর কারণে দুই বছর দেরি করে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। পাওয়ার অফ সাইবেরিয়া পাইপলাইন দিয়ে চীনে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বাড়িয়েছে রাশিয়া। রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাসপ্রম গতকাল টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত বছর একই সময়ে চীনে গ্যাসের রপ্তানি বেড়েছে 7.9%, বিশেষ করে জুলাই মাসের চুক্তির চেয়ে প্রতিদিন বেশি গ্যাস সরবরাহ করা হয়েছে। গ্যাসপ্রম বলছে, ঐতিহাসিক চুক্তির চেয়ে প্রতিদিন প্রায় 3 গুণ বেশি গ্যাস সরবরাহ করা হয়। ইরান সংশ্লিষ্ট কয়েকটি কোম্পানির বিরুদ্ধে আবারও মার্কিন নিষেধাজ্ঞা। তেহরান বলল, এটাই সাম্রাজ্যবাদের আসল চরিত্র। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকারের সম্ভাব্য তাইওয়ান সফরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি, চীনা সেনারা বসে থাকবে না। বাংলাদেশের বিএনপি মহাসচিব বলেছেন, সরকারের বিরুদ্ধে হরতাল কর্মসূচি ঘোষণার আগে রাজপথ দখল করতে হবে। এবং ভারতের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে 3 বছরে প্রায় 5,000 ব্যক্তি গ্রেফতার, বেশিরভাগই উত্তরপ্রদেশের। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাচ্ছি। খোদা হাফেজ। Thank you.